ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের প্রত্যেকের এলাকাতেই হয়তো এরকম একটা রাস্তা থাকে যে রাস্তায় কেউ দিনের বেলাতেও যায় না। আমাদের প্রত্যেকের এলাকায় হয়তো এরকম একটা পুকুর থাকে যে পুকুরটি একটি নিষিদ্ধ পুকুর, বা নদীর কোনো পাড় থাকে যার বাঁকে মাঝে মাঝে দেখা যায় অন্য পৃথিবীর অন্য কোনো কিছুকে। সেরকমই একটা ঘটনা আমরা আজকে আপনাদের শোনাতে চাই। আমাদের আজকের এই এপিসোডের নাম জিনের বাঁক। এটি নদীর পাশের একটি অংশ, যে অংশটি আসলেই যে অংশটির দোষ আছে বলা হয়। তো আপনাদের এলাকাতেও নিশ্চয়ই এই ধরনের ঘটনা আছে, যদি ঘটনা থাকে অবশ্যই আমাকে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনারা জানেনই, russell.bhut@gmail.com। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি রবিবার আমরা লাইভ করি। এই শোটা কেন করি জানি না, কারণ হচ্ছে অনেকেই হয়তো শুনতে পছন্দও ওভাবে করেন না, আমার রবিবারের সময় যেতে পারেন না। আপনারা যদি চান তার কমেন্ট সেকশনে বলতে পারেন যে আমাদের আজকের মানে রবিবারের শোটা যদি আমরা স্কিপ করি তাহলে কেমন হয়। আমরা ভেবেওছি অনেকবার, সো শুধুমাত্র আপনাদের কাছ থেকে না জেনে এটা আসলে করাটা ঠিক হবে না বলেই করছি না। সাকলিন আমাদের ইন্ডিয়া থেকে রেগুলার কমেন্ট করেন, আজকেও করেছেন। মাসুম আমাদের সাথে আছেন মেহেরপুর থেকে, পীরগঞ্জ থেকে আছেন সৌরভ, আমাদের সঙ্গে আছেন আবির সিং চৌধুরী, আমাদের সঙ্গে আছেন মুস্তাইন রহমান, আমাদের সঙ্গে আছেন শুনছেন মালয়েশিয়া থেকে, নাম লেখেননি, আমাদের সঙ্গে আছেন নাহিদ খুলনা ফুলতলা থেকে, আমাদের সঙ্গে আছেন সৌদি আরব থেকে, নামটা পড়তে পারলাম কি ভাই, না পড়তে পারলাম না, ধন্যবাদ ভাই। আমি 34 নম্বর এপিসোড পড়তে পারলাম না, চলে গেল। কুষ্টিয়া থেকে প্রান্ত, ধন্যবাদ রাসেল ভাই 34 নম্বর এপিসোডে শেয়ার করার জন্য। আচ্ছা, তার মানে ফয়সালের ঘটনা আমরা শেয়ার করছি সেটা তিনি বলছেন। আমাদের সঙ্গে আছেন মাইমুন সিংহ থেকে হেদায়ত, আমাদের সঙ্গে আছেন মারুফ কুয়েত থেকে, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে আছেন সিয়াম, আমাদের সঙ্গে এছাড়াও আছেন তাসিন, মুন্সিগঞ্জ থেকে, সিরাজগঞ্জ থেকে আছেন আশরাফুল, বেশ কিছু পরিচিত নাম যারা রেগুলার লাইভে থাকেন, আমাদের শোনেন, আর তাদের জন্যই হয়তো ফিরে আসা। হয়তো অনেক কম মানুষ আমাদের এই এপিসোডটা শোনেন, কিন্তু যারা শোনেন তারা রেগুলার শোনেন, যারা শুনছেন তারা চাইলে কিন্তু আমাদের এই এপিসোডের খবর জানিয়ে দিতে পারেন আপনার পরিচিত মানুষকে, কাছের মানুষকে, শেয়ার দিতে পারেন আমাদের এপিসোডগুলো আমাদের পেজে ঢুকে, এবং জানিয়ে দিতে পারেন সবাইকে যে আমরা রবিবার এবং মঙ্গলবারেও ফিরে আসি। আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের এপিসোডটি আজকে ছোট করব আমরা সঙ্গত কারণে, কারণ হচ্ছে আমি আসলে যথেষ্ট পরিমাণ যখন কেউ শোনেন না তখন অনেক বড় বড় এপিসোড করেও আসলে মানুষের খালি বিরক্তি উৎপাদন করা হয়। সো আমরা ছোট করব আজকের এপিসোডটি, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই অল্পটুকু সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম জাকওয়ান, আমি সিলেট থেকে বলছি। আমি অনেকদিন যাবত আপনাকে শুনছি, 2017 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আছি। তবে দুর্ভাগ্যের বিষয় হল আগে কখনো ঘটনা পাঠানো হয়নি, আজকেই আমি প্রথম ঘটনা পাঠালাম। আশা করি ভালো লাগবে, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। তো ঘটনাটা আজ থেকে 2 মাস আগের। ঘটনাটা ঘটে আমার আপন ফুপাতো ভাইয়ের সাথে, তার নাম জাহিদ। উনি একজন ফুটবল লাভার, ফুটবল খেলতে খুব পছন্দ করেন। প্রায় দিন উনি রাতে খেলতে বাইরে যেতেন এবং অনেক রাত করে বাড়িতে ফিরতেন। একদিন রাতে উনি খেলতে যাওয়ার পর তাদের এক সহপাঠী হঠাৎ উল্টে পড়ে মারা যায়। তখন সবাই বিষয়টা নর্মালভাবে নেয় এবং সবাই লাশটাকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং তারা যা যার বাড়িতে চলে যায়। ঠিক 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ পর ওই জায়গায় খেলতে গিয়ে আরেকজন সাথী মারা যায়। তখন অন্যান্য বন্ধুরা বলাবলি করতে থাকে, জায়গাটা সুবিধার না, শুনেছি এখানে অশরীরা থাকে। এটা শুনে আমার ফুপাতো ভাই জাহিদ হাসি ঠাট্টার ছলে বলে, আরে এসব ভূত টুত কিছু না। তারপর সবাই বাড়িতে চলে আসে এবং ওই মাঠে আর কখনো খেলতে যায় না। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2 দিন পর আমার দাদু আমার ফুপাতো ভাইকে ফোন দিয়ে বলেন, তুমি আমাদের বাড়িতে আসো, তিন বস্তা চাল নিয়ে যাবে তোমাদের বাড়িতে। তখন জাহিদ ভাইয়া বললেন, ঠিক আছে আমি বিকেলে আসব। ওই দিন তিনি তার এক বন্ধু যার একটি অটোরিকশা আছে তাকে নিয়ে বাড়িতে গেলেন। তখন সময় রাত প্রায় 9:30। যখন তারা বস্তাগুলো নিয়ে বাড়ির দিকে আসছিল, বলে রাখা ভালো, তাদের বাড়িতে পৌঁছাতে হলে মেইন রোড দিয়ে আসতে সময় লাগে 1 ঘন্টা, আর কাঁচা রাস্তা দিয়ে যেটা নদীর পাশ দিয়ে গিয়েছে ওইটা দিয়ে গেলে সময় লাগবে 1/2 ঘন্টা। তাই তারা ঠিক করেন ওই রাস্তা দিয়ে যাবেন। 3-4 মাস আগে আমি নিজেও ওই রাস্তা দিয়ে দিনে একবার গিয়েছিলাম। রাস্তাটা অনেক ছোট, এক পাশ দিয়ে নদী, অন্য পাশ দিয়ে ঘন জঙ্গল, কোনো শব্দ নেই, আশেপাশে কোনো বাড়িঘরও নেই। দিনের বেলায় যেন একটা ভয় করে এই রাস্তা দিয়ে যেতে। তারা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন শীতকাল। হঠাৎ দুজনে খেয়াল করলেন যে তাদের খুব গরম লাগছে। তারা ভাবছিলেন এই শীতের মধ্যে হঠাৎ গরম লাগতে শুরু করল কেন। কিছু পথে যাওয়ার পর গাড়িতে থাকা 3টি চালের বস্তা থেকে 1টি চালের বস্তা হঠাৎ মাটিতে পড়ে যায়। তখন তারা এটা দেখে দুজনেই গাড়ি থেকে নামেন বস্তাটি উঠানোর জন্য। কিন্তু গাড়ি থেকে নামার পর দেখেন কোনো বস্তা নেই। তারা দুজন খুব পেরেশান হয়ে যান, আশেপাশে খুঁজতে থাকেন কিন্তু কোথাও কোনো বস্তা দেখা যাচ্ছিল না। আর হঠাৎ তারা দেখতে পান তাদের সামনে জঙ্গলের এক পাশে কিছু আগুন জ্বলছে। এটা দেখে তারা অনেকটা ভয় পেয়ে যান। তখন তারা গাড়িতে ওঠেন আর সিদ্ধান্ত নেন যে বস্তা হারিয়ে গেছে, ওইটা হারিয়ে যাক, এখন এখান থেকে চলে যেতে হবে। যেই তারা গাড়ি নিয়ে কিছু সময় সেই দিকে যান, তখনই হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন তারা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তখন তারা খেয়াল করেন খুব স্পষ্ট শোনা যাচ্ছে আশেপাশে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। তারা তখন অনেক চেষ্টা করে গাড়িটি ঠিক করেন এবং সামনে এগোতে শুরু করেন। একটু পর তারা দেখেন তারা একটা পয়েন্টে এসে পৌঁছেছেন। দেখতে পান চারিদিকে 4টি বস্তা। অবাক করা বিষয় হল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো পয়েন্টই মেলে না। তখন তারা হতভম্ব হয়ে যান যে কোন দিকে যাবেন। তখন তারা ডান দিকের একটা রাস্তা দিয়ে প্রবেশ করেন। তারা দেখতে পান এই রকমের গলি কখনো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাওয়াই যায় না। তারা সামনের দিকে যেতে যেতে আবারও ওই পয়েন্টে এসে পৌঁছালেন। ততক্ষণে দুজনে অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। তারা দোয়া কালাম পড়তে শুরু করেন। তখন হঠাৎ আমার ফুফাতো ভাইয়ের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখলেন আমার ফুফু অর্থাৎ ওনার মা কল করেছেন। তখন তিনি বলেন, মা আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের জন্য দোয়া করো। আশ্চর্যজনক ব্যাপার হলো আমার ফুপুর মোবাইলে মিনিট থাকা সত্ত্বেও কলটি কেটে যায়। তখন সে বলে যে যে আমার সাথে এরকম করছো আমাদের ছেড়ে দাও, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। তখন হঠাৎ দেখলেন গাড়ির সামনের সেই বস্তাটা পড়ে গেল। যেই তারা গাড়ি থেকে নামলেন বস্তাটি তোলার জন্য, তখনই আবার বস্তাটি গায়েব হয়ে যায়। এভাবে তাদের সাথে 2-3 বার হয়। এরপর আবার হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তারা রাস্তা পেয়ে যায় এবং বাড়িতে চলে আসে, কিন্তু সেই হারিয়ে যাওয়া ধানের বস্তাটি আর নিয়ে আসতে পারেনি। পরদিন সকালে জাহিদ ভাই খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার বন্ধুও খুব অসুস্থ হয়ে যায়। একদিন পর তারা দুজনেই সুস্থ হয়ে ওঠেন। আমার ফুফাতো ভাই সুস্থ হয়ে গেলেও কি যেন আবোল তাবোল কথা বলছিলেন। আমার ফুফুকে বললেন, হয়তো তোমাদের সব মোরগ বাঁচবে, নয়তো আমি বাঁচব। তারপর ফুপু আমার আব্বুর সাথে যোগাযোগ করেন। আব্বু ভালো একজন হুজুরের সন্ধান দেন। হুজুর তার একটা আঙুল ধরলেন, কি যেন পড়লেন। তিনি জিজ্ঞেস করলেন, তুই একে কি জন্য কষ্ট দিচ্ছিস? সে বলল, আমাকে অপমানিত করেছে, এই জন্য শাস্তি দিয়েছি। তারপর হুজুর পানি পড়ে দিলেন। 3 মাস ওই রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করলেন। এরপরে আর কোনো সমস্যা হয়নি। এটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এটাই ছিল ঘটনা। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগলো, আমি পড়ে শোনালাম, আপনারা জানাবেন আমাকে অবশ্যই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমি এমনিতেও গুছিয়ে বলতে পারি না, তাই তেমন ভালো করে গুছিয়ে লিখতেও পারব না। আমি চেষ্টা করব গুছিয়ে লেখার, তবুও ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এবার এসএসসি এক্সাম শেষ করলাম। আমি 2015 সাল থেকে ভূত এফএমের সাথে ছিলাম এবং ভূত ডট কম এর সাথে আছি, কিন্তু লাইভ শুনেছি খুব কম, কারণ আমি খুব ভীতু প্রকৃতির। আমি প্রথমে এই ঘটনাটি লিখছি। আমি যে ঘটনাটি আপনাদের জানাতে যাচ্ছি সেই ঘটনাটি আমার এক ফুপুর সাথে ঘটেছে, যার সাক্ষী আমি নিজেই। আমি জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে, তবে মনের মধ্যে কেন জানো প্রবল ইচ্ছা আপনাদের সাথে শেয়ার করার। আপনারা হয়তো ঘটনাটি শোনার পর অনেকেই বলবেন বানানো কোনো গল্প, তাদের উদ্দেশ্যে বলছি এই ঘটনাটি সম্পূর্ণ সত্য। কিছু তো বানানো হয়ই নাই, উল্টো মাঝে মাঝে অনেক কিছুই ঘটেছিল যা আমার পুরোপুরি মনে নেই, তাই লিখতে পারিনি। তবুও বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। ঘটনাটি 2014 সালের, আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। যাকে নিয়ে এই ঘটনা তার নাম তানিয়া, আর তানিয়া ফুপুর ছোট বোনের নাম তমা। তানিয়া ফুপু তখন ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছেন আর তমা তখন তৃতীয় শ্রেণীতে। প্রথমে আমি একটু আমাদের চারপাশের বর্ণনা দেই। আমাদের বাড়িটা মানিকগঞ্জ শহরের নিকটতম কোনো এক গ্রামে। আমাদের বাড়ি আর তানিয়া ফুপুদের বাড়ির মাঝে 6-7 ফিটের একটা রাস্তা, এতটুকুই দূরত্ব। মানে আমাদের বাড়ির ঠিক বিপরীত পাশেই তানিয়া ফুপুদের বাড়ি। আমি আর তমা যেহেতু তখন আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে পড়ি, তাই আমাদের যাওয়া আসা একসাথেই, আর এই বাড়িতে একসাথেই খেলাধুলা করতাম। যদিও তমা আমার থেকে 1 বা 1.5 বছরের ছোট, আমাদের একে অপরের বাড়িতে যাওয়া আসা হতো অনেক। আমাদের বাড়ির পরেই ছিল তোমাদের কাঠবাগান এবং তারপরেই বিশাল চক। আমরা বেশিরভাগ সময় খেলতাম তাদের পালানে। আপনারা হয়তো অনেকেই জানেন কাঠবাগানকে গ্রামের দিকে পালান বলা হয়, যা গ্রামের মানুষেরা পালানি বলে থাকে। আমরা যারা খেলতাম তাদের থেকে আমি ছিলাম সবার বড়। আমরা সবাই তখন দোকান দোকান খেলছিলাম। খেলতে খেলতে আমি খেয়াল করলাম তানিয়া ফুপু সেই পালানটি থেকে একটু দূরে একা চুপচাপ বসে আছে, কিন্তু সে কখনো এভাবে একা বসে থাকে না, মানে আমি কখনো দেখিনি। যখনই দেখতাম তখনই ফুপু কারো না কারোর সাথে কথা বলছে, কাজ করছে, সবসময় মুখ হাসি খুশি থাকত। তো তখন দেখে আমি ভাবলাম হয়তো মন খারাপ, তাই তেমন পাত্তা না দিয়ে বাড়িতে চলে আসি। আমি এইরকম বেশ কিছুদিন লক্ষ্য করলাম চুপচাপ বসে থাকতে, তারপর দেখলাম একা একা কথা বলতে। যে মেয়ে সবসময় চুলে বেনি করত, সে বেনি না বেঁধে চুল বাঁধাই ভুলে গেল। হঠাৎ এক রাতে অনেক জোরে চিৎকারের আওয়াজ। আমি তখন আব্বু আম্মুর সাথেই ঘুমাই। আমরা তিনজনই ঘুম থেকে আঁতকে উঠি। বাইরে থেকে আমার দাদা আমার আব্বুকে বলে, তোরা কি শুনেছিস এই চিৎকার? আব্বু বলে, শুনলাম তো। দাদা বলল, এর আগেও আমি আওয়াজ শুনেছি। বুঝতেই পারছেন দাদা অনেক সাহসী ছিল। কিছুক্ষণ পরে দাদা এসে বলেন যে ওই রহিমের বড় মেয়ে তানিয়া ওকে জিনে ধরেছে, তাই চিল্লাচিল্লি করছে। রহিম আছে ওর কাছে, চিন্তার কিছু নেই, ঘুমা, রাতে বের হোস না, সকালে দেখতে যাস। আমার মাকে বলে দিল যে লাকির মা, তুমি এখন আর তানিয়াদের বাড়িতে যেও না, লাকি আখিকেও যেতে দিও না। লাকি আমার বড় বোনের নাম, বলে রাখা ভালো, তমার বাবা নিজেও জিন ছাড়াতে পারে। তো পরদিন সকালে আমি স্কুলে যাওয়ার জন্য তমাকে ডাকতে যাই খুব ভয়ে ভয়ে, যে দেখি তানিয়া ফুপু দুয়ারে বসে খিচুড়ি খাচ্ছে আর তার খালার সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, আঁকি এসো খিচুড়ি খাও। আমি কিছু না বলেই চলে এলাম তমাকে নিয়ে। সেদিন ছিল বৃহস্পতিবার, তাই আমাদের স্কুল একটাই ছুটি হয়ে গেল। বাড়িতে এসেই গোসল করে খাওয়া দাওয়া করে খেলতে যাব, আর তখন মা বলল এই দুপুরের সময় বের হতে হবে না, এমনিতেই দেখেছিস তানিয়াকে জিনে ধরেছে, ঘরে বসে টিভি দেখ। এই কথা বলে মা রান্না করতে চলে যায়। আমি টিভি দেখছি, এমন সময় ঠিক গত রাতের মতো করে আবার চিৎকারের আওয়াজ ঘরে আসে। আমি একা ভয়ে শিউরে উঠি। জানালা দিয়ে দেখলাম দাদা তো আমাদের বাড়ির দিকে গেল, আমিও দাদার পিছু পিছু গেলাম। ঘরে টিভি চলছিল, তাই মা ভেবেছে আমি হয়তো ঘরেই আছি। আমি চুপি চুপি তোমাদের ঘরে ঢুকলাম। তোমাদের একটাই টিনের ঘর, ঘরের মাঝে আলনা আর শোকেস এমন ভাবে রেখেছে যা ঘরের একটা বেড়ার মতো কাজ করছে। তানিয়া ফুপু নিচে মেঝেতে পাটির ওপর বসে আছে আর তাকে ধরে রেখেছে তার খালা এক চাচি। আমি পাশের ঘরে আলনার ফাঁক দিয়ে দেখলাম আমার দাদাও সেই ঘরে। তানিয়া ফুপু মোটা স্বরে বলছে, আমাকে ছেড়ে দে, তানিয়াকে নিয়ে আমি চলে যাব। তারপর বিকট আওয়াজে হা হা করে অট্টহাসি। রহিম দাদা হাতে তসবি নিয়ে ফুপুর মাথায় ধরে কি যেন পড়ছেন। ফুপু অজ্ঞান হয়ে পড়েন একটু পরে। আমি এগুলো দেখে ভয়ে দৌড় দিয়ে বাসায় চলে আসি এবং মা আমাকে দেখতে পেয়ে বকাঝকাও করেন। তোমাদের বাড়িতে যাওয়ার জন্যই আমি বকা খাই, এরপর থেকেই আমার জ্বর আসে। মা হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন এবং আমাকে সকালে খাইয়ে দেন, কারণ ভয়ে অনেক চুপচাপ হয়ে যায় আমি। সাথে জ্বরও ছিল। পানি খাওয়ার পর আস্তে আস্তে জ্বর চলে যায়, আমি অনেকটাই সুস্থ স্বাভাবিক হয়ে উঠি। তানিয়া ফুপুর অবস্থা দিনকে দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে, শরীরের নানা জায়গায় ছোপ ছোপ লাল হয়ে গেছে, যেন কেউ সে জায়গা থেকে রক্ত চুষে নিয়েছে। রক্ত জমাট বেঁধে গেছে, শুকিয়ে যাচ্ছে, কেমন সাদা ফ্যাকাশে হয়ে গেছে শরীর, যেন একটু রক্ত নেই, ক্লান্ত শরীর, মানুষটিকে চেনাই যায় না। কিছুদিন পর শুনলাম আজকে নাকি জিন হাজির করা হবে, কবিরাজ আসবেন, মাঝরাতে চলবে জিন হাজির করা। সেদিনটা কোন রকমে কেটে গেল, ঘুম আসছিল না রাতে, কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। সকালে উঠে রাতে কি হয়েছিল তাদের কাছ থেকে শুনলাম। মধ্যরাতে তোমাদের সম্পূর্ণ বাড়ি অন্ধকার করে খাটের উপর ফুপুকে বসিয়ে নানা রকম এক্সারসিজম করা হয়, জিন হাজির করা হয়। ঘরে তানিয়া ফুপু, রহিম দাদা, আমার দাদা আর তানিয়া ফুপুর খালু, ওই কবিরাজ জিনকে জিজ্ঞেস করেন। ফুপুর মধ্যে থাকা জিন উত্তর দেয়, তোর নাম কি? কালি। তানিয়াকে কোথা থেকে আচর করেছিস? জিনটি হাসতে থাকে। কবে থেকে আচর করেছিস?
জন্মের আগে থেকেই। রহিম আমাকে বাধ্য করেছে। কি রহিম, ভুলে গেলি? তোর প্রথম দুইটা ছেলে সন্তানও আমি খেয়ে ফেলেছি, তারপর মেয়ে হওয়ায় ওকে নিয়ে যাব ভেবে খাইনি।
একদিন প্রাইমারি স্কুলের সামনে তিন রাস্তার মোড়ে দেখি সন্ধ্যায় চুল ছেড়ে বাড়ি ফিরছে। তো এরকম নানান কথা হয়। কথা শেষে সেদিনের মতো সবাই চলে যায়। লোকটা বলে আগামীকাল রাতে 1001টা মোমবাতি, নতুন একজোড়া স্যান্ডেল আর কিছু জিনিসপত্র আনতে হবে। পরে দাদা নাকি রহিম দাদাকে জিজ্ঞেস করেছিলেন কালীজিনকে সে চিনে কিনা। রহিম দাদা জিনটার সাথে আগেও কয়েকবার পরিচিত হয়েছিলেন। রহিম দাদার বিয়ের কিছু মাস আগে রহিম দাদা দুজন জিনে ধরা রোগীকে আল্লাহর রহমতে ভালো করে দিয়েছিলেন, কিন্তু দুটি ভুল করে বসেছিলেন তিনি। প্রথমত জিন দুটি ঘাসি দিতে বলেছিল, যা দেয়া হয় না। দ্বিতীয় ভুলটি হল ওই জিন 1 কেজি মিষ্টি রেখে আসতে বলেছিল বটগাছের নিচে, কিন্তু সেই মিষ্টি রহিম দাদা নিজেই খেয়ে ফেলেন এবং চক দিয়ে বাড়িতে আসার সময় ওই জিন দাদাকে তার গলা পর্যন্ত কাঁদায় গিরে রাখেন। তারপর সপ্রত জিনই বলল রাতে 1টার দিকে বাড়িতে পুরো উঠোনে মোমবাতি জ্বালিয়ে মাঝখানে শুধু ফুপু আর ওই কবিরাজ বসে থাকেন, তারপর জিন হাজির করে নানান রকমের এক্সোসিজম করা হয়। জিন ফুপুকে ছেড়ে চলে যাওয়ার জন্য রাজি হয়, তারপর উঠোনের মাঝখান দিয়ে ঠিক যেভাবে ছোট 6-7 মাসের বাচ্চারা হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে সে চলে যায়। মোমবাতিগুলো নিভে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওই পালানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে কবিরাজ ফুপুর বাম হাতে একটা তাবিজ বেঁধে দেন আর বলে দেন এই তাবিজ সাথে থাকলে ওই জিন আর কিচ্ছু করতে পারবে না, কিন্তু যদি কখনো তাবিজটি খোলা হয় সেই জিন নজর রাখবে, বিপদ হবে। এরপর কেটে যায় 3 বছরের মধ্যে ফুপুর বিয়ে হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই। কিন্তু একদিন আমি তমাদের ঘরে বসে গল্প করছি, তখন আমি 7ম শ্রেণীতে উঠেছি, তমা 6ষ্ঠ শ্রেণী। এইসব নিয়ে আলোচনা। তানিয়া আপু এসে আমাদের সাথে যোগ দিলেন। আমি চেয়ারে বসা, তমা তানিয়া ফুপুর খাটে। ফুপু বলল তার কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। আস্তে আস্তে ফুপু ঠিক ওই দিনের মতো করে শ্বাস নিচ্ছিলেন আর চোখগুলো বড় হয়ে যাচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলাম ফুপুর হাতে সেই তাবিজটি নেই। আমি তোমাকে বললাম তোমার তাবিজ নেই তো? সে দৌড়ে গোসলখানায় চলে যায় এবং দেখে তাবিজটি একটি পেরেকে ঝুলছে। নিয়ে আসলো তাবিজ, তোমার নানা সুরা কালাম পড়ে বাম হাতে আবারও তাবিজটি পড়ল এবং ঘুমিয়ে পড়ে। তারপর এরপর থেকে আজ পর্যন্ত আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। তানিয়া ফুপু অনেক ভালো আছেন, 2টি কন্যা সন্তানের মা হয়েছেন। আমার সাথে দেখা হয়, কথা হয়। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ঘটনাটি পাঠিয়েছেন সঞ্জিতা ইসলাম আখি, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কিরে ভাই, চলুন পাসপার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভাইরার চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনারা যদিও দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদের পাঠানো কমেন্টগুলো, তারপরে কিছু কমেন্ট আমি পড়ি। সিরাজগঞ্জ থেকে নাহিয়ান শুনছেন, কারণ যারা শুনছেন সময় দিচ্ছেন তারা আসলে মূল্যবান সময়ই আমাকে দিচ্ছেন। ঈদ তো মোটামুটি শেষ বলতে গেলে, এবং কর্মব্যস্ত ঢাকা আবারও তার আগের চেহারায় ফিরেছে। কেমন লাগলো আপনাদের এই ঈদের সময়টুকু, এবং কেমন লাগলো যারা ঢাকায় থাকলেন, যারা ঢাকার বাইরে গেলেন, সবার সেটা জানতে চাই। আমরা সমবেদনা জানাই সেই সমস্ত মানুষের প্রতি যারা এই ঈদ যাত্রায় যারা প্রাণ হারিয়েছেন। আসলে এটা প্রতি বছরেই আমরা সাবধান থাকার পরেও দেখা যায় যে এরকম দুর্ঘটনা ঘটে যায়, এবং এটা খুবই দুঃখজনক। এবং আমি জানি না যে এইটা থেকে আসলে উত্তরণের পথ কোথায়, কারণ এই ঈদে আমরা যে সমস্ত জিনিস দেখলাম, যা যা দেখলাম, এটা খুবই ভয়াবহ ছিল। এবং এটা শুধুমাত্র এই ঈদে বলে নয়, প্রতি ঈদেই এরকম ঘটনা ঘটে যা আমাদেরকে আসলে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তো আমি তাদের প্রতি সমবেদনা জানাই, এবং যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঈদের সময় এরকম ঘটনা ঘটা আসলে খুবই দুঃখজনক। আর তার বাদে সবাই অনেকেই বলেছেন ঢাকা শহরে জ্যাম কম থাকার ফলে ঢাকা শহরে আসলে সত্যি কথা বলতে অনেক কিছুই অন্যরকম হয়ে যায় ঈদের সময়টায়। যারা ঢাকায় থাকেন, যারা ফাঁকা ঢাকায় থাকেন, যারা সত্যি কথা বলতে ঈদের সময় বাড়ি যেতে পারে না, তাদেরও কিন্তু একটা অন্যরকম ঢাকা দেখার সুযোগ হয়। আবার অনেকে গ্রাম থেকে শহরে আসেন, শহর থেকে গ্রামে যান, ঈদের সময়ে এই যাত্রাটা খুবই অদ্ভুত, এই সময়টা খুবই অন্যরকম, আপন জনের কাছে আমরা যেন ফিরে যেতে চাই। আচ্ছা যাই হোক, এই মার্চ মাস চলে গেল, এপ্রিল মাস আসছে, এবং আমরা নববর্ষের জন্য একটা স্পেশাল এপিসোড করতে চাই। সেই জন্য আপনাদের কাছে ঘটনা চাই। আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের নিয়মটি হচ্ছে rasel.bhoot@gmail.com এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। কাকতারুয়া পার টু চান লিখেছেন, সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আমি বলেছিলাম যে এরকম যে আজকের এপিসোডটি একটু ছোটই হবে, সো আমি ছোটই রাখলাম আমাদের আজকের এই এপিসোডটি। এবং আপনারা কমেন্ট সেকশনে যদি এখনো জানাননি, দয়া করে আপনারা জানিয়ে দেবেন যে এই এপিসোড বা এই রবিবারের এপিসোডটি শুনতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আপনারা আসলে সত্যিই চান কিনা। যে কে জিল্লুর সৌদি আরব থেকে আমাদের সাথে শুনছেন, ফরহান শুনছেন বগুড়া থেকে, মারুফ মামুন শুনছেন কুয়েত থেকে, সাইম শুনছেন সাভার থেকে। আসলে সত্যি কথা বলতে এই রবিবারে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানে উইকেন্ড পালন করে মানুষ, তো আমি চেয়েছিলাম যে আসলে এই দিন সবার কাছে যদি রিচ আউট করা যায় সবাইকে শান্তি মতন, যে আমরা যখন সবাই খুব আনন্দ নিয়ে শুনি বাংলাদেশে, পৃথিবীর সব দেশে কিন্তু সেরকমভাবে ওই দিন আনন্দ নিয়ে যে শুনতে পারেন এরকম না। যদিও শনিবার ম্যাক্সিমাম জায়গাতেই ছুটি থাকে, তারপরেও রবিবারটা অলমোস্ট সবার জন্যই একটু আনন্দের হয় বলেই এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। আপনারা যদি বলেন তাহলে আমরা কন্টিনিউ করব, আপনারা যদি বলেন যে না এটা খুব বেশি রকমের অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে দরকার নাই, তাহলে আমরা বন্ধ করব। ইবনুল আমাদের সঙ্গে আছেন, কিবরিয়া আছেন নাটোর থেকে। আচ্ছা, লাইভের কোনো সময় ঠিক নেই কেন জানতে চেয়েছেন। আসলে আমরা এখনো ভাবছি হয়তো এটাকে রেডিও ফরম্যাটে, আমরা যখন আমরা লাইভ করছি দ্যাট ইজ ফাইন, কিন্তু সত্যি কথা বলতে রেডিও ফরম্যাটে যদি আমরা চিন্তা করি, আমাদের বৃহস্পতিবার এবং শুক্রবার আমাদের ওই দুই দিন কিন্তু আমরা ঠিক সময়েই মানে শো শুনি বা শো শুরু হয়। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি ঠিক সময়ে শুনতে পারেন নাকি অনেকে রেখে দেন পরে শোনার জন্য? লাইফের ক্ষেত্রে যারা আছেন তারা কথা বলছেন, এবং এই সময়টা আসলে নির্ধারিত না ইচ্ছে করেই, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে চিন্তা থেকে, যেমন ঈদের সময় মানুষ কখন ফ্রি হবেন, বা একটা উইকডেজে আজকে সপ্তাহের শুরুর দিন শুধু আছে, একটু ঢিলে ঢালা আছে, একটু আগে শুরু করা যায়, হয়তো অফিস থেকে সবাই বাসায় আসবেন, এই জন্য রবিবার এবং মঙ্গলবারটা আমরা একটু ফ্লেক্সিবল রেখেছি। তারপরে মঙ্গলবার অতটা ফ্লেক্সিবল না, রবিবারটা আমরা আসলে রেখেছি একটা ফ্লেক্সিবল। আমি বলেছিলামই যে বাইরের দেশে যারা আছেন তাদের কথা চিন্তা করে এই শোটা শুরু হয়েছিল। জাহিদ আছেন সাউথ কোরিয়া থেকে, তো এই এই কারণেই আর কি। সো আমার মনে হয় যে নির্দিষ্ট সময়ে আমরা শুরু করলেও নির্দিষ্ট সময়ে খুব কম মানুষই শোনেন, সুতরাং সেরকম একটা চিন্তাধারা থেকে। কিন্তু আপনারা যদি বলেন আমরা নির্দিষ্ট সময়ে ফিক্স করতেই পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যাই হোক, আজকের মতো বিদায় নিব, কথা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।